السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدن
আমাদের প্রভু, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র হতে দিও না এবং তোমার নিকট থেকে আমাদেরকে রহমত দান করো, নিশ্চয় তুমি মহান দাতা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনারা এর অনুবাদও শুনেছেন, এতে খোদার ওয়াহাব গুণবাচক নামের বা সিফাতের দোহাই দিয়ে নিজের ধর্মের হেফাজত এবং দৃঢ়তার জন্য দোয়া করা হয়েছে। অর্থাৎ যুগের ইমামকে মানার যে খোদা তুমি আমাদেরকে সৌভাগ্য দান করেছ, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সত্যায়নের যে সৌভাগ্য তুমি আমাদেরকে দিয়েছ, হে খোদা তুমি তোমার প্রিয়দের দোয়াকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে শেষ যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিষ্ঠাবান দাস কে প্রেরণ করে আমাদেরকে শুধু নিজ অনুগ্রহে নিজ করুণায় তার জামাতে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য দান করেছ। আর এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হে খোদা তোমার সবচেয়ে প্রিয় বান্দা, তার ভবিষ্যৎবাণী যা নিঃসন্দেহে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে অবহিত হয়ে করেছিলেন, সেই ভবিষ্যৎবাণী হল মসীহ মওউদের পর খেলাফতের ব্যবস্থাপনা সূচিত হবে, যা চিরস্থায়ী ব্যবস্থাপনা। এর সাথে সংশ্লিষ্ট থাকলে সেই কল্যাণ রাজি লাভ হবে, লাভ হওয়ার কথা যা মসীহ এবং এই মসীহ এবং মাহদীর জামাতের সাথে সম্পর্কযুক্ত এবং সংশ্লিষ্ট। হে খোদা তুমি আমাদের উপর করুণা করো তো আমাদেরকে এই ব্যবস্থাপনার সাথেও সংশ্লিষ্ট করেছ। এখন আমাদের ভুল ভ্রান্তি, আমাদের দুর্বলতা এবং ত্রুটি বিচ্যুতির কারণে এই সমস্ত নেয়ামত যা তুমি আমাদেরকে দিয়েছ তা থেকে আমাদের কখনো বঞ্চিত করো না। মানুষ ভুল ভ্রান্তি, মানুষের আদি এবং চির অভ্যাস ভুল ভ্রান্তি হয়েই থাকে, আমরা তোমার দরবারে আকুতি করছি যে কখনো এই কারণে বা কোনো অহংকার ও দাম্ভিকতার কারণে, গর্বের কারণে বা কোনোভাবে আমাদের অপকর্মের ফলশ্রুতি স্বরূপ সেদিন যেন আমাদের জীবনে না আসে, যা আমাদের হৃদয়কে বক্র করে দিতে পারে বা আমাদের ভিতর এত বক্রতা সৃষ্টি হয়ে যেতে পারে যা এমন অপকর্ম সাধিত হতে পারে যা তোমার রহমত থেকে আমাদের বঞ্চিত করতে পারে, এমন দিন যেন না আসে। আমাদেরকে সবসময় হে খোদা এমন অলক্ষণে এবং ঘৃণ্য পরিস্থিতি থেকে রক্ষা করো। এরপর কোরআনের এই কামেল দোয়ায় শুধু খোদার ফজল থেকে বঞ্চিত না থাকার দোয়াই শেখানো হয়নি, বরং মোমেনকে এই দোয়া শেখানো হয়েছে যে দোয়া করো যে আমরা এই হেদায়তের উপর শুধু প্রতিষ্ঠিতই, শুধু এই হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকাই নয়, বরং এই দোয়া করো যে হে খোদা তোমার নিঃসন্নিধান থেকে রহমত দান করো আর তোমার রহমতের চাদরে, এমন চাদরে আবৃত করো যা সকল অনিষ্ট থেকে আমাদের হেফাজত করবে এবং আমাদের ঈমানকে ক্রমশ বৃদ্ধি করবে। আমরা যেন ঈমানে অব্যাহতভাবে উন্নতি করতে পারি আর আমরা যেন বিশ্বাসে উন্নতি করে যেতে পারি, আমরা যেন তাকওয়ার এবং খোদাভীতির ক্ষেত্রে উন্নতি করে যেতে পারি। আমাদের প্রত্যেক আগত দিন যেন পূর্ববর্তী দিনের তুলনায় ঈমান এবং তাকওয়ার ক্ষেত্রে আমাদেরকে অগ্রগামী করে। তো এই আকর্ষণীয় দোয়া প্রত্যেক আহমদীর দৈনন্দিন জীবনের রীতি হওয়া উচিত। যদি সত্যিকার অর্থে এটি আমাদের রীতি হয়ে থাকে তাহলে আমরা সচেতনভাবে নিজেদের দুর্বলতার উপর দৃষ্টি রাখতে পারব আর নিজেদের ইবাদতের প্রতিও আমাদের সজাগ দৃষ্টি থাকবে আর নিজেদের ইবাদত এবং নামাজেরও আমরা হেফাজতকারী হব। এর ফলে নামাজ আমাদের হেফাজত করবে, আমাদের রক্ষণাবেক্ষণ করবে। এমন কর্মের বিষয়ে আমরা সচেষ্ট থাকব যা খোদার দৃষ্টিতে পছন্দনীয় কর্ম, কেননা এমন কর্মই ঈমানের ক্ষেত্রে উন্নতির কারণ হয় আর হেদায়েতের উপর মানুষকে প্রতিষ্ঠিত রাখে। যেভাবে খোদা তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে তাদের প্রভু ঈমানের কারণে হেদায়েত দান করবেন। অতএব যেখানে খোদার প্রতিশ্রুতি রয়েছে যে ঈমানের সাথে যদি সৎকর্ম থাকে তা হেদায়েতের পথ প্রদর্শনের কারণ হয়, সেক্ষেত্রে এক মোমেন যখন রাব্বানা লা তুযিগ কুলুবানা দোয়া পড়বে তার এর কল্যাণ মণ্ডিত হওয়ার জন্য, নিজের ঈমানের উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকার জন্য, প্রত্যেক বক্রতা থেকে বাঁচার জন্য দোয়ার পাশাপাশি নিজের কর্মকেও তদনুযায়ী পরিবর্তন করতে হবে, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নিজের ঈমানের হেফাজত বা রক্ষণাবেক্ষণের জন্য। আমরা যে সমস্ত দোয়া করি সেই দোয়া তখনই গৃহীত হবে যখন আমরা এর জন্য অব্যাহতভাবে ইবাদত করব এবং সৎকর্ম করার চেষ্টা অব্যাহত রাখব। জামাতের নিজাম এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্ক দৃঢ় রাখার চেষ্টা করব। ছোট ছোট জাগতিক কথাবার্তাকে ইমানের উপর আমরা প্রাধান্য দেওয়া আমাদের ঠিক হবে না। কোন জামাতি কর্মীর সাথে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জামাতের নিজামকে আমরা আক্রমণের লক্ষ্যে পরিণত করব না। অতএব মোমেন যখন এই দোয়া করে তাকে সর্বদা সচেতনতার সাথে পথের হোঁচট থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, একটি মনোযোগ সহকারে এই দোয়া করতে হবে। কখনো জামাতি ভাবে কারো বিরুদ্ধে কোন ব্যক্তি যদি মনে করে যে তার বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত হয়েছে তাহলে অ্যাপিলের যতটুকু সম্পর্ক আছে প্রত্যেক ব্যক্তির অ্যাপিল করার অধিকার আছে, সেই অধিকার প্রয়োগের পর সেই বিষয়টা বজ্রনিক বা কুধারণা না করে বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেওয়া উচিত। জাগতিক ক্ষয়ক্ষতি, জাগতিক ক্ষয়ক্ষতিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মনে করে সহ্য করার চেষ্টা করা উচিত। নতুবা যদি অভিযোগই আরম্ভ হয় তাহলে সেই অভিযোগ বৃদ্ধি পেতে পেতে মানুষকে জামাত থেকে দূরে নিয়ে যায়, খেলাফতের প্রতি মানুষ কুধারণা পোষণ করা আরম্ভ করে। তো আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছেন যে কখনো যেন আমাদের হৃদয়ে জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে কোন অভিযোগ সৃষ্টি না হয়, প্রথম কথা এটি। আর আমাদের কর্ম এমন হওয়া উচিত যা খোদা তালার ইচ্ছার অনুগত এবং অধীনস্থ হবে। নিজাম জামাতের কে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যেন কখনো অভিযোগের সুযোগ আমি না দেই। আর কখনো যদি এমন হয়েও যায়, কোনো মানবিক দুর্বলতার কারণে পরীক্ষার সম্মুখীন হই, তাহলে কখনো এমন ফলাফল যেন প্রকাশ না পায় যার ফলে আমাদের ঈমান নষ্ট হতে পারে। আর নিজামের জামাত বা খিলাফত সম্পর্কে যেন কখনো আমাদের হৃদয়ে কুধারণা সৃষ্টি না হয়। আর আর এসব কিছু ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ খোদার কৃপা এবং করুণা না হয়। আর মসিহ মওউদের হাতে বয়াতের পর আমাদের ভক্ষেপহীন বা উদাসীন হওয়া উচিত নয়, বরং খোদার রহমতের সন্ধান পূর্বের তুলনায় বেশি সচেতনতার সাথে করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে পুরনো নবীদের ইতিহাস বর্ণনা করেছেন এজন্য যে তারা মনে করত আমরা ঈমান এনেছি, মেনেছি, ভবিষ্যতে এখন আর আমাদের কোন হেদায়েতের প্রয়োজন নেই। ইহুদি এবং খ্রিস্টানদের কথা আল্লাহ তাআলা এ কারণে উল্লেখ করেছেন যে পরবর্তীতে আল্লাহ তাআলা যে হেদায়েত প্রেরণ করেছেন পৃথিবীর জন্য সেই হেদায়েতকে গ্রহণ না করে তারা অপদভ্রষ্ট হয়েছে। তো কুধারণা যদি হৃদয়ে দানা বাঁধে তাহলে মানুষের নিজস্ব চিন্তা ভাবনা, তার চিন্তা শক্তি সীমিত হয়ে যায়। আর তাদের বিকৃত হওয়ার কারণ এটি ছিল, পদভ্রষ্ট হওয়ার কারণ এটি ছিল, তাদের হৃদয় শুধু বক্রই হয়নি, বরং খোদা তাআলা আমাদেরকে মাগদুব এবং বরং খোদা তাআলা তাদেরকে মাগদুব এবং দালের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা যে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়ার নির্দেশ দিয়েছেন, এর পিছনে গভীর প্রজ্ঞা হল যে এদের অবস্থা দেখে শিক্ষা নাও, শেখো, আর সবসময় খোদার ফজল এবং তার কৃপার জন্য দোয়া করো, নিজেদের হৃদয়কে বক্র হওয়া থেকে রক্ষা করো। নতুবা যেভাবে তাদের ধর্মের চোখ অন্ধ হয়ে গেছে, খোদার সাথে সম্পর্ককে তারা ভুলে গেছে, তোমরাও একইভাবে ভুলে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত এই দৈনিক পাঁচ বেলার দোয়া সত্ত্বেও মুসলমানদের অধিকাংশ একই পদাঙ্ক অনুসরণ করছে, যা মানুষকে খোদা থেকে দূরে নিয়ে যায়। আর এর মূল এবং মৌলিক কারণ এটি, অর্থাৎ তাদের হৃদয়ে কুধারণা দানা বেঁধেছে এবং নিজেদেরকে তারা জ্ঞানী ভেবেছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, সূরা ফাতিহায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দোয়া শিখিয়েছেন, দোয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, এর দোয়া শিখিয়েছেন। এই জায়গায় সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে এটি প্রমাণিত যে মাগদুব আলাইহিম বলতে পাপাচারী এবং কুকর্মশীল ইহুদিকে বোঝায়, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে কাফের আখ্যা দিয়েছে এবং হত্যার ষড়যন্ত্র করেছে তাকে, এবং তাকে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান করেছে, এবং যাদের হযরত ঈসা আলাইহিস সালাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, এবং কোরআনে তা উল্লেখ আছে। আর দালিন বলতে খ্রিস্টানদের সেই পদভ্রষ্ট শ্রেণীকে বোঝায় যারা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা ভেবেছে আর তৃতীয়বাদে বিশ্বাসী। আর হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুর উপর পরিত্রাণের ভিত্তি রেখেছে এবং জীবন্ত খোদার আরশে তাকে বসিয়েছে। আর এই দোয়ার অর্থ হল, হে খোদা, এমন অনুগ্রহ করো যে আমরা যেন ইহুদিও না হই যারা হযরত ঈসাকে কাফের আখ্যা দিয়েছে এবং তাকে হত্যা করার অপপ্রয়াস পেয়েছে, আর আমরা মসীহকে খোদা আখ্যা দিয়ে যেন অতৃত্ববাদে বিশ্বাসীও না হই, যেহেতু খোদা তারা জানতেন যে শেষ যুগে এই উম্মতে মসীহে মওদের আগমন হবে এবং ইহুদি প্রকৃতির কিছু মুসলমান তাকে কাফের আখ্যা দেবে আর তার হত্যার ষড়যন্ত্র করবে এবং তাকে চরমভাবে অপমান করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে। এছাড়া খোদা তালা জানতেন যে সে যুগে তৃত্ববাদী ধর্ম প্রবল হবে আর অনেক মানুষ দুর্ভাগ্যবশত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবে, সেই কারণে মুসলমানদের এই দোয়া শিখিয়েছেন। আর এই দোয়ায় মাগদুব আলাইহিম শব্দ সজোর কণ্ঠে ঘোষণা করছে যে যারা মুহাম্মদী মসীহর বিরোধিতা করবে তারা খোদা তালার পবিত্র দৃষ্টিতে মাগদুব বা অভিশপ্ত, যেভাবে হযরত ঈসার বিরোধীরা মাগদুব আলাইহিম বা অভিশপ্ত ছিল। অতএব আমরা আহমদী সেই সৌভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত যারা মুহাম্মদী মসীহকে মেনে আমাদের পক্ষে গায়রিল মাগদুব আলাইহিমের দোয়া কবুল হতে দেখেছি আর দালিত হওয়া থেকে রক্ষা পাওয়ার দোয়াও খোদা তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করেছেন। আমরা এক খোদার ইবাদতকারী, আল্লাহ তাআলা আমাদের চিরকালের উপর প্রতিষ্ঠিত রাখুন। কিন্তু খোদা তাআলার এই যে নির্দেশ যে দোয়া করা যেন হৃদয় কখনো বক্র না হয়, আর কখনো মাগদুব এবং দোয়ালিনদের শ্রেণীভুক্ত না হও, তাই আহমদীদেরকে সদা এই দোয়া স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলা অন্যান্য মুসলমানদেরকে ওই দোয়াকে বোঝার তৌফিক দিন, যেন উম্মতে মুসলিমা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের জামাতে অন্তর্ভুক্ত হয়ে একতাবদ্ধ উম্মতের সত্যিকারের পরিচয় যেন সে হয়। আর প্রত্যেক মুসলমান দাবিকারক মুহাম্মদী মসীহর বিরোধিতা পরিত্যাগ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার এবং আল্লাহর কালামের সত্যায়নকারী যেন হয়, আর ছোট ছোট বিষয়ের পিছনে না চলে এই দোয়ার যে মূল এবং মৌলিক এবং প্রতিপাদ্য বিষয় আছে তা যেন বুঝে অনুধাবন করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাবের দোয়া অনেক অবিরত করতেন, হাদিস থেকে এটি প্রমাণিত। এক হাদিসে রওয়ায়েত আছে যা হযরত সাহার বিন হাওসকের পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হযরত উম্মে সালামাকে জিজ্ঞেস করেছি যে হে মুমিনদের মাতা, হে উম্মুল মুমিনিন, হযরত সাল্লাল্লাহু যখন আপনার ঘরে থাকতেন তখন কোন দোয়া করতেন? উম্মে সালামা এর উত্তরে বলেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে হৃদয়ের নিয়ন্তা, আমার হৃদয়কে তোমার ধর্মের উপর দৃঢ় প্রতিষ্ঠিত করো। হযরত উম্মে সালামা বলেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই দোয়ার উপর অবিচল এবং অটল আর অনড় থাকার কারণ জিজ্ঞেস করেছি যে আপনি কেন এই দোয়া করেন এত বেশি। তিনি সাল্লাল্লাহু বলেন যে হে উম্মে সালামা, মানুষের হৃদয় খোদার দুই আঙ্গুলের মাঝে অর্থাৎ খোদার নিয়ন্ত্রণে, যাকে তিনি ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখতে চান রাখেন এবং যাকে চান না তার হৃদয়কে তিনি বক্র করে দিতে পারেন। অতএব অনেক ভয়ের বিষয় আর আমাদের নিজ হৃদয়কে বক্রতা থেকে বাঁচার জন্য কত দোয়া করা উচিত, কেননা ছোট ছোট অভিযোগ অনেক সময় মানুষকে এত দূরে নিয়ে যায় যে মানুষ ধর্ম থেকে নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কি বক্র হওয়া সম্ভব ছিল? মোটেই নয়, কখনো হতে পারে না। তার হৃদয়ে খোদার স্মৃতি এবং খোদার স্মরণ ছাড়া তার হৃদয় আর কিছু ছিলই না। তার পবিত্র মুখে তো খোদা এই ঘোষণা করিয়াছেন যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ আমার অনুসরণ করো। এর কল্যাণে খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। অতএব তার হৃদয়ে বক্র হওয়ার তো প্রশ্নই উঠে না, তার আনুগত্য, তার দাসত্ব, তার অনুসরণ পাপের ক্ষমার কারণ হয়, পাপ থেকে পরিত্রাণের কারণ হয়, তার উঠা বসা, তার জীবন মৃত্যু খোদা তাআলার সন্তুষ্টির খাতিরে ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমের সময় আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার হৃদয়ে তখনও খোদার স্মরণে রত থাকে। অতএব আ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমাদের জন্য আদর্শ স্বরূপ ছিল, নমুনা ছিল, যে দোয়া তিনি করতেন আর উম্মতের জন্য তিনি দোয়া করেছেন যেন উম্মতের হৃদয়ে বক্র না হয়, বাঁকা না হয়। মসি এবং মাহাদির যুগ যখন আসে মানুষ যেন তাকে গ্রহণ করে, হায় মুসলমান যদি গুরুত্বপূর্ণ কথাকে বুঝত। এর তুলনায় বড় অপরিতাপের বিষয় আর কি হতে পারে যে একবার সত্যকে দেখার পর সেই সমস্ত লোকদের বংশের অন্তর্ভুক্ত হওয়ার পর যারা সত্য গ্রহণ করেছে এবং এর খাতিরে ত্যাগ স্বীকার করেছে, মানুষ পুনরায় পথ থেকে বিচ্যুত হবে। আল্লাহর ফজলকে দেখা এবং তা থেকে অংশ পাওয়ার পর খোদার ক্রোধভাজন হওয়া এর তুলনায় বড় দুঃখের এবং পরিতাপের বিষয় আর কি হতে পারে, একটু ভাবুন, চিন্তা করুক এই সমস্ত আলেমেরা। দেখুন, মুসলমানদের অবস্থা কি এই সমস্ত বিষয়ের পরিচায়ক নয়? তারা কি খোদার ক্রোধকে আমন্ত্রণ জানায়নি? খোদা তাদের উপর করুণা করুন। আল্লাহ তাআলা আল্লাহর কৃপায়, আল্লাহর অপার অনুগ্রহে হযরত ইব্রাহিম, ইসমাইল এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি এর দোয়া কবুলিয়তের নিদর্শন স্বরূপ যে মসীহ মওউদ এসেছেন তাকে মুসলমানরা এই বাহানায় মানে না যে এখন আমাদের কোন হেদায়েত দাতার প্রয়োজন নেই। এটি আজকালকার নাম সর্বস্ব আলেম এবং উম্মতে মুসলিমা মুসলিমকে মানলে এটি আজকালকার আলেমদের স্বার্থের বিরুদ্ধে যায়, এতে তাদের ব্যবসা নষ্ট হয়। অথচ যে বাহানা করে তা হল রসুল করিম ইসলামের পর কোন নবী আসতে পারে না, এতে তার খাতমে নবুয়ত প্রভাবিত হয়। আবার বলে যে আমাদের সামনে কোরআন আছে, কোন মসিহ এবং মাহদির আমাদের প্রয়োজন নেই, কিন্তু এর সাথে যেভাবে আমি পূর্বেও এই বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করেছি যে তারা খেলাফতের যে প্রয়োজন আছে তা সে কথাকে অস্বীকার করে না, কিন্তু এই নির্বোধরা, এই অজ্ঞরা বোঝে না যে মসীহ মওউদের আগমন ছাড়া খেলাফতের কোন ধারণাই করা যায় না। মসীহ মওউদের তার উম্মতে আসা, রাসূল করিম ইসলামের উম্মতে মসীহ মওউদের আগমনই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবীন হওয়ার প্রমাণ। কিন্তু এরা কোরআন বোঝার দাবি করলেও এই বিষয়গুলো তারা বোঝে না, আর বোঝা সম্ভব নয় আসলে তাদের জন্য। আমাদের কোরআন আছে কোন তাই কোন হেদায়দাতার প্রয়োজন নেই, এর মাধ্যমেই তাদের জ্ঞানের স্বরূপ স্পষ্ট হয়, কোরআনের শিক্ষা তাদের সামনে স্পষ্ট হয়, বা যারাই তারাই কোরআন বোঝে যারা খোদার মনোনীত। আর এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামই খোদার সেই মনোনীত ব্যক্তি যিনি কোরআনের রহস্যাবলী আমাদের সামনে খোলাসা করেছেন, সেই সমস্ত পথকে চিহ্নিত করেছেন যার মাধ্যমে কোরআনের জ্ঞান লাভ করা সম্ভব। হযরত মসীহ মওউদ বলেন যে ধর্মীয় জ্ঞান এবং পবিত্র তত্ত্বজ্ঞানকে অর্জন এবং বোঝার জন্য প্রথমে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন এবং অপবিত্র পথকে পরিত্যাগ করা একান্ত আবশ্যক। সেই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ খোদার পবিত্র কিতাবের সূক্ষ্ম রহস্যকে তারাই বুঝবে যারা পবিত্র হৃদয় এবং পবিত্র প্রকৃতির অধিকারী এবং যাদের কর্ম পবিত্র, জাগতিক ধূর্ততার মাধ্যমে স্বর্গীয় জ্ঞান মোটেই অর্জন করা সম্ভব নয়। তিনি আরো বলেন যে কোরআনি তত্ত্বজ্ঞান শুধু তাদের সামনে স্পষ্ট হয় যাদেরকে খোদা তাআলা নিজ হাতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় বলেন যে এরা বলে যে মসীহ মওউদের আমাদের কোন প্রয়োজন নেই, বরং কোরআনই আমাদের জন্য যথেষ্ট, আর আমরা সোজা পথে রয়েছি। অথচ এরা জানে যে কোরআন এমন একটি গ্রন্থ, পবিত্ররা ছাড়া অন্য কোন ব্যক্তি কোরআনকে বুঝতে সক্ষম নয়, তাই এমন একজন মুফাসসিরের প্রয়োজন দেখা দিয়েছে যাকে খোদার হাত পবিত্র করেছে, যে খোদার হাতে পবিত্র হবে এবং যাকে খোদা অন্তর্দৃষ্টি বা দৃষ্টিশক্তি দান করে থাকবেন। অতএব এই যুগে হযরত মসীহ মওউদকেই খোদা তাআলা নিজ হাতে পবিত্র করেছেন, পরিচ্ছন্ন করেছেন এবং কোরআনের জ্ঞান তাকে দান করেছেন। অতএব এরা যতই চেষ্টা করুক মসীহ মওউদের বিরোধী অবস্থান নিয়ে কখনো কোরআনের আধ্যাত্মিক রহস্যকে বোঝা এদের জন্য সম্ভব নয়। যতই দোয়া করুক, যতক্ষণ মসীহ মওউদকে মানার দিকে বাস্তব পদক্ষেপ না নেবে তাদের হৃদয় বক্রই থাকবে। অতএব এদের অবস্থা দেখে যেখানে আমাদের আহমদী হওয়ার কারণে খোদার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, আর সকল প্রকারের বক্রতা থেকে বাঁচার জন্য দোয়াও একই সাথে করা উচিত। পৃথিবী যেভাবে বস্তুবাদিতার দিকে আগাচ্ছে এবং খোদা তাআলাকে ভুলিয়ে বসছে এমন পরিস্থিতিতে পরিবর্তনা অনেক বেশি, এই দোয়া আমাদের করা উচিত যে খোদা এই নেয়ামতের যে কল্যাণ তা থেকে যেন আমাদেরকে কখনো বঞ্চিত না রাখে। আমাদের সবসময় আল্লাহ তাআলা দৃঢ়তা দান করুন, অবিচল রাখুন সত্যের উপর, আর আমাদের ঈমানকে নিজ অনুগ্রহে বৃদ্ধি করুন। রহমত লাভের যে দোয়া সেটিও খোদা তাআলাই শিখিয়েছেন। খোদার রহমত এবং দয়া এবং করুণা শুধু তারাই লাভ করে যারা ইবাদত করে এবং যারা ঈমানের ক্ষেত্রে উন্নতির ব্যাপারে সবসময় সচেষ্ট থাকে। হযরত মসীহ মওউদ ইসলাম বলেন যে কোরআনে এক জায়গায় বলা হয়েছে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, অর্থাৎ খোদা তাআলার রহিমিয়ত শুধু মুমিনদের সাথেই সম্পর্কযুক্ত, যা থেকে কাফের বেঈমান এবং বিদ্রোহীকে কোন অংশ দেয়া হয় না। তিনি আরো বলেন যে বিশেষ রহমত মোমেনদের সাথে সম্পর্কযুক্ত, সর্বত্র তার কথা আল্লাহ তাআলা রহিমিয়ত শব্দের মাধ্যমেই ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না রহমত আল্লাহ করিম মিনাল মুহসিনিন, অর্থাৎ ওই খোদা তাআলার রহিমিয়ত তাদেরই নিকটবর্তী যারা সৎকর্মশীল পুণ্যবান। আরেক জায়গায় বলা হয়েছে ইন্না আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম, অর্থাৎ যারা ঈমান এনেছেন এবং খোদার খাতিরে, খোদার সন্তুষ্টির খাতিরে স্বদেশ থেকে বা নিজের অবাধ্য প্রকৃতির পূজা থেকে যারা বিরত থেকেছেন আর খোদার পথে তারা সংগ্রাম করেছেন, তারা খোদার রহিমিয়তের প্রত্যাশা রাখতে পারে। আল্লাহ তাআলা গফুর এবং রহিম, অর্থাৎ তার রহিমিয়তের কল্যাণ ধারা তাদের অনুকূলে অবশ্যই কাজ করে যারা তার যোগ্য। এমন কোন ব্যক্তি নেই যে খোদাকে পেয়েছে, খোদাকে সন্ধান করেছে আর পায়নি। তাই স্পষ্ট হয়ে গেল যে রহমত নিঃসন্দেহে খোদার পক্ষ থেকে আসে, কিন্তু তাদের জন্য আসে যারা ঈমানের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করে আর মহসিন বা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করে। আর মহসিনিন কারা? মহসিন বা সৎকর্মশীল তারা যারা নেক কাজ করে, নেক কর্মশীল। অতএব খোদার রহমত এবং দয়া লাভের জন্য, দয়া ভাজন হওয়ার জন্য সকল প্রকারের পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং সকল পাপ থেকে বাঁচার চেষ্টা এবং সকল বক্রতা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। শুধু বক্রতা থেকে বাঁচার চেষ্টাই নয়, বরং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। যে সমস্ত যারা নেক কর্ম করার চেষ্টা করে, সৎকর্মের চেষ্টা করে, শুধু তারাই মহসেন বা মহসেনিন। তারা শুধু সাধারণ নেক কর্মই করে না, বরং নেক কর্মের ক্ষেত্রে তারা উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উক্তি অনুসারে তারা এই চিন্তা এবং চেতনা নিয়ে প্রত্যেকটি কাজ করে যে আমাদের উপর সদা খোদার দৃষ্টি রয়েছে, খোদা আমাদেরকে প্রতিটি মুহূর্ত দেখছেন। মুসলিম ইসলাম বলেছেন যে তারা অবাধ্য প্রকৃতির পূজাকে এড়িয়ে চলে আর সৎকর্ম করে, আর নেক কর্মের ভিত্তিতে খোদার সন্তুষ্টির সন্ধান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা যেন নিজেদের ইবাদত এবং নিজেদের কর্মের হেফাজতের মাধ্যমে খোদার সামনে সবসময় ঝুঁকি এবং তার দরবারে যেন অবনত হই, এবং অবাধ্য প্রকৃতির পূজা থেকে যেন সদা বিরত থাকি, সকল প্রকারের বক্রতা থেকে যেন আমরা রেহাই পেতে পারি, যেন খোদার রহমত, খোদা নিজ অনুগ্রহে যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেটিকে সত্যিকার অর্থে যেন মূল্যায়ন করতে পারি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে এই নিয়ামতের মাত্রা যেন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। দ্বিতীয়ত দোয়ার সফরের প্রেক্ষাপটে দোয়ার অনুরোধ করতে চাই। ইনশাআল্লাহ সফর আরম্ভ হতে যাচ্ছে, খোদা তাআলা মানুষ জানে যে আল্লাহ তাআলার ফজলে খোদার কৃপায় আমি কাদিয়ানের সফরে বের হচ্ছি, কাদিয়ানে জলসা হবে, সেই জলসার জন্য দোয়া করুন যেন সকল অর্থে সফল এবং বরকতময় হয় জলসা। আল্লাহ সকল অনিষ্ট এবং দুষ্কৃতি থেকে প্রত্যেক আহমদীকে যেন নিরাপদ রাখেন। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সেখানে যাচ্ছে, ইনশাআল্লাহ যাবেন। ভারত সরকারের নিজের সমস্যা আছে, সে কারণে ব্যাপক হারে ভিসা দেওয়ার পথে কিছু সমস্যা আছে, কিছু প্রতিবন্ধকতাও আছে। যাই হোক, অনেকে পেয়েছে এবং তারা যাওয়ার চেষ্টা করছেন। ভারত সরকার অনেক সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা জলসায় অংশগ্রহণকারী সকলকে হেফাজতে রাখুন, নিরাপদ রাখুন। যারা সকল ইচ্ছা এবং আন্তরিকতা সত্ত্বেও যেতে না পারেন, তাদের নিয়তকে খোদা তাআলা কবুল করুন। সবসময় দোয়া জারি রাখুন। যারা যাচ্ছেন এবং যারা যেতে পারছেন না, সবাই দোয়ায় রত থাকুন যেন খোদা তাআলা দুষ্কৃতকারীদের সকল অপকর্ম থেকে নিরাপদ রাখুন, কেননা এদের দৃষ্টি সবসময় জামাতের উপর রয়েছে। কাদিয়ানের যারা অধিবাসী তাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকারের অনিষ্ট থেকে, দুষ্কৃতি থেকে রক্ষা করুন। কাদিয়ান ছাড়াও ভারতের দূরদূরান্তের বিভিন্ন জামাতের ইচ্ছা ছিল যে যাদের জন্য কাদিয়ান আসা সম্ভব নয়, তাদের জামাতে তাদের ইচ্ছা ছিল যে আমি সেখানে যাই, গরিব মানুষ, তারা কাদিয়ান আসতে পারে না। তো ইনশাআল্লাহ কাদিয়ানের বাহিরে কিছু জামাতে যাওয়ার প্রোগ্রাম আছে, আল্লাহ তাআলা সেই সমস্ত জায়গার সফরকে সকল অর্থে সফল করুন, আর আমার এই সফর যেন অগণিত বরকতের কারণ হয় এবং অগণিত বরকত নিয়ে আসে, আর শত্রুর প্রতিটি চালাকি ষড়যন্ত্র যেন ব্যর্থ হয়, নস্যাত হয়, আর আমরা যেন সবসময় জামাতের উন্নতি দেখি। আল্লাহ সবসময় দুর্বলতাকে ঢেকে রাখুন, আমরা কখনো যেন তার ফজল এবং অনুগ্রহ থেকে বঞ্চিত না হই। এছাড়া জুমার নামাজের পর আমি দুটো নামাজে জানাজা পড়াবো দুই ব্যক্তির। প্রথম জানাজা হলো আমাদের দরবেশ ভাই মকরম বশির আহমদ মহার সাহেবের, যিনি কাদিয়ানে দরবেশির অবস্থায় জীবন কাটিয়ে দিয়েছেন। 13 নভেম্বর তার ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কাদিয়ানের প্রাথমিক যুগের দরবেশদের অন্তর্ভুক্ত ছিলেন। খোদার সন্তুষ্টির সন্ধানে সারা জীবন দরবেশির ভিতর কাটিয়ে দিয়েছেন। যদিও দুই তিনবার তার সুযোগ এসেছে, সেখান থেকে তিনি যেতে পারতেন। তার পিতা ছিলেন পাকিস্তানে, সহায় সম্পত্তি ছিল, কিন্তু তিনি বলেছেন যে না, আমি কাদিয়ানেই থাকব, আমার জীবন মৃত্যু আর আমার কবর সব এখানেই হবে। অত্যন্ত পুণ্যবান, সহজ সরল, তাহাজ্জুদ গুজার, দোয়াগো মানুষ ছিলেন, নীরব প্রকৃতির মানুষ ছিলেন, খেলাফতের সাথে ভালোবাসার আন্তরিকতার সম্পর্ক ছিল। প্রতিটি তারিখে উৎসাহ উদ্দীপনার সাথে সারা দিন 5 মেয়ে এবং 1 ছেলে তার তিনি মসজিদ ছিলেন, সেখানেই তিনি কবরস্থ হয়েছেন বিশেষ কেতায়। খোদার স্নেহের এবং সন্তুষ্টির দৃষ্টি সব সময় তার উপর হোক। দ্বিতীয় জানাজা মাকরাম মোহাম্মদ গাজানফর চাঠা সাহেবের। তিনি বোরেওয়ালা ইন্সপেক্টর বাইতুল মাল ছিলেন, নিজারাত বাইতুল মালের পক্ষ থেকে। 18 নভেম্বর সফরকালে তিনি বেহাডির সফর করছিলেন। বেহাডি জেলায় আমির সাহেবের বাসস্থানের কাছে দুজন অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল চালক ব্যাগ ছিনার চেষ্টা করেছে তার। এরপর হাতাহাতি এবং ধস্তাধস্তি হয়। এরপর গুলি করে তার উপর তিনি শাহাদত বরণ করেন। বয়স 56 বছর ছিল। তার সম্পর্ক বেহাড়ির সাথেই ছিল। আমি এটিকে জামাতি শাহাদত মনে করি, কেননা তার ব্যাগে জামাতি জিনিসপত্র ছিল, কাগজপত্র ছিল, কিছু টাকা হয়তো ছিল। এদিক থেকে তার শাহাদত জামাতি শাহাদত নিঃসন্দেহে, এটি শুধু ডাকাতির শাহাদত নয়। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন।
আলহামদুলিল্লাহ